ট্রিপটাকে দারুণ খাওয়া দাওয়া হলো। অনেকদিন পর এরকম তৃপ্তি নিয়ে খেলাম, মনে হচ্ছে আজ অনেকদিন পর শান্তি নিয়ে ঘুমাতেও পারব। ঘুমানোর আগে আপনাদের গল্পটা বলে নিই। শুরু থেকেই বলি, আমি তখন গ্রামে থাকি, হাই স্কুলে পড়ি। আমাদের গ্রামের একধারে সাতমরার বিল, ওখানে বন্ধুদের সাথে নিয়মিত ক্রিকেট ফুটবল খেলি। বিলের পাশেই পুরনো একটা বাড়ি ছিল, জুলফিকার কবিরাজের বাড়ি। পরিত্যক্ত সেই বাড়িতে গিয়ে মাঝে মাঝে লুকোচুরো খেলত। আমার দাদার কাছ থেকে শুনেছিলাম ব্রিটিশ আমলে তৈরি সেই বাড়িটি ছিল হিন্দুদের। দেশভাগের সময় আরও অনেক হিন্দুর মতো সেই বাড়ির বাসিন্দারাও ভারতে পাড়ি জমায়। কিছুদিন পর কোত্থেকে যেন জুলফিকার কবিরাজ এসে সেই বাড়িতে থাকা শুরু করে। লোকের বিভিন্ন সমস্যায় তাবিজ জুমার আর পানি পড়ার বিনিময়ে হাদিয়া নিয়েছিল কবিরাজের জীবিকা। এলাকার কাউকে জেনেভূতে আশ্রয় করলেও ডাক পড়ত তার। পরিবার পরিজন বলতে তার কেউ ছিল না। সেই কবিরাজও মারা গেছে অনেক আগে। আমি যখন ক্লাস টেনে পড়ি তখন একবার লুকোচুরি খেলতে গিয়ে একটা ছোট বাক্স খুঁজে পেয়েছিলাম। বাড়িটার একটা ঘরের ভিতর লুকাতে গিয়ে বাক্সটা আবিষ্কার করি। আংটির বাক্সের চেয়ে সামান্য বড় সেই বাক্সের ভেতর ভাঁজ করা একটা কাগজ ছিল। কাগজটা বের করে খুলে দেখি সেখানে বাংলা হরফে অদ্ভুত উচ্চারণে একটা মন্ত্র লেখা। মন্ত্রের সাথে লেখা কথাগুলো সারমর্ম ছিল এরকম, এই মন্ত্র দিয়ে কারো ক্ষতি বই উপকার করা যাবে না, তবে মন্ত্রের সাথে কিছু আচার অনুষ্ঠানও করা লাগবে। এবং সেই আচার অনুষ্ঠানের একটা বিবরণ সেখানে লেখা ছিল। নিচে মোটা হরফে লেখা, সাবধান, জীবনে দুইবারের বেশি মন্ত্র ব্যবহার করা যাবে না, সর্বনাশ হবে। এরকম একটা জিনিস আবিষ্কার করে মনে হচ্ছিল গুপ্তধন পেয়ে গেছি। বেশ চাপা স্বভাবের ছিলাম, তাই বন্ধুদের কারোর সাথে বাক্স বা কাগজটা নিয়ে কথা বলিনি। বাক্সটা ফেলে দিয়ে শুধু কাগজটা পকেটে ঢুকিয়ে রাখলাম। তখন আমার পেপার কাটিং জমানো শখ ছিল। পেপারে ইন্টারেস্টিং ফিচার বা তথ্য পেলে এসব কেটে রাখতাম একটা ফাইলে। বাসায় এসে আমি কাগজটা সেই ফাইলে রেখে দিলাম। এসএসসির পর ঢাকায় এসে একটা কলেজে ভর্তি হলাম। এক ফুফাতো ভাইয়ের সাথে একটা মেসে থাকি। কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে ক্লাসে একটা ছেলের সাথে আমার বেশ ঝগড়া হয়। তর্ক বিতর্ক থেকে গালাগালি, এক পর্যায়ে প্রচণ্ড মারামারি। এমনিতেই খুব একটা শক্তিশালী ছিলাম না, তারপর ছেলেটার অনেক বন্ধুবান্ধব ছিল। আর আমি অন্তর্মুখী স্বভাবের হয় তেমন বন্ধু তো দূরের কথা, ক্লাসের অনেকে আমার তেমন চিনতও না। সেদিন প্রচণ্ড মার খেয়ে নাক মুখ ফেটে গেল। ব্যাপারটা প্রিন্সিপাল স্যার পর্যন্ত করালো। স্যার আমাদের দুজনকে অনেক বকাঝকা করে কোলাকুলি করে দিলেন আর বলে দিলেন, এই নিয়ে ভবিষ্যতে বিন্দুমাত্র কথাবার্তা উঠলেও দুজনকেই কলেজ থেকে বের করে দিলেন। কিন্তু একতরফা মার খাওয়ায় আমার ভেতর প্রচণ্ড ক্ষোভ আর অভিমান কাজ করছিল। মাথায় শুধু ঘুরছিল আমি প্রতিশোধ নিবই, কিভাবে কি করব অনেক ভাবার পর মাথায় এলো মন্ত্রটার কথা। যদি ওটা দিয়ে আসলেই কিছু হবে কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ ছিল। তবু সপ্তাহখানেক ধরে আচার অনুষ্ঠানের যাবতীয় যোগাড়যন্ত্র করলাম, কিন্তু কোথায় বসে করব? মেসে এতগুলো ছেলের চোখ এড়িয়ে এসব করা সম্ভব না, কেউ দেখে ফেললে বিশাল ঝামেলায় পড়ে যাব। ভাগ্য ভালোই বলতে হবে, জিনিসপত্র জোগাড় করে দুদিনের মাথায় এক খালাতো ভাই ফোন দিয়ে বললেন ওনারা পুরো পরিবার দুদিনের জন্য ঢাকার বাইরে বেড়াতে যাবেন, বাসায় শুধু খালু থাকবে। খালা মারা গেছেন কয়েক বছর আগে, সুতরাং আমাকে এই দুই দিনের জন্য খালুর সাথে থাকতে হবে। ওই দুই দিন শুক্র শনিবার হয়, আমার কলেজও ছিল বন্ধ। জায়গার ব্যবস্থা হয়ে গেল, ওখানে গিয়ে নিশ্চিন্তে যা করে করা যায়। সুতরাং আমি ব্যাগ গোছানোর সময় ফাইল থেকে সেই মোটার কাগজটা আর যাবতীয় জিনিসপত্র নিয়ে নিলাম। সেই রাতে খাওয়া দাওয়ার পর ভাইয়া ভাবি বেরিয়ে গেলে খালু ঘুমাতে গেলেন। আমি আমার রুমে এসে দরজা বন্ধ করে কাজ শুরু করে দিলাম। ভয় লাগছিল, যদি উল্টাপাল্টা কিছু হয়, যদি আমার নিজেরই কোনো ক্ষতি হয়ে যায়। তবু ছেলেটার উপর জমে থাকা ক্ষোভ আর ব্যাপারটা নিয়ে কৌতূহল উত্তেজনা সব মিলে কাজটা করারই সিদ্ধান্ত নিলাম, দেখি কি হয়। রাত 11:30 থেকে সব ঠিকঠাক করে নির্দিষ্ট আসনে বসে কাগজে লেখা নির্দেশনা অনুযায়ী প্রথমে ছেলেটার একটা ছবি আগুনে পোড়ালাম, তারপর চোখ বুঝে মন্ত্র পড়া শুরু করলাম। এক পর্যায়ে আমার শরীর দুলতে শুরু করল, এক পর্যায়ে দুলুনি বাড়তে বাড়তে ঝাঁকুনিতে রূপ নিল। সে কি ঝাঁকুনি সমস্ত শরীরে যেন হাড়গোড় সব একাকার হয়ে গেছে। ঝাঁকুনিটা একসময় কমে এলো, ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। এভাবে জীবনে প্রথমবারের মতো সাধনটা শেষ করলাম। রাত তখন প্রায় 3টা। বিছানায় শুয়ে শুধু চিন্তা হচ্ছিল, কি ঘটল, কিছু কি আদৌ হয়েছে ছেলেটার? পরদিন প্রায় 11টায় ঘুম থেকে উঠলাম। গত রাতের ঘটনাটা কেমন অবাস্তব মনে হচ্ছিল। ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে পেপারটা নিয়ে বসলাম। পেছনের পাতার কোণার দিকে একটা নিউজ দেখে চমকে উঠলাম। নিজ বাসা থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, সাথে পাসপোর্ট সাইজের যে ছবিটা দেয়া, ঠিক এই ছবিটাই কাল রাতে আমি পুড়িয়েছি। ছেলেটা কি কোনো কারণে আত্মহত্যা করেছে, নাকি আমার হাত আছে এই মৃত্যুতে? যাই হোক, এমন একটা ঘটনার পরও আমার জীবন বেশ স্বাভাবিকভাবেই চলছিল। পড়ালেখা শেষ করলাম, বলতে গেলে প্রায় সাথে সাথে একটা চাকরিও পেয়ে গেলাম। তখনও বিয়ে থা করিনি। একজন অপারেশনের রোগীকে রক্ত দেওয়ার সুবাদে রেহান নামে রাজশাহীর একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব হলো। ছেলেটা ছোটো করে ব্যবসা করে, পড়াশোনা করা ছেলে। আমরা ফেসবুকে বন্ধু হলাম। বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা, তর্ক বিতর্ক হতো, ঠাট্টামস্করও হতো। একবার ছেলেটা আমার কাছে কিছু টাকা ধার চেয়ে বসলো। আমি কখনো তেমন ধার দেনা করি না, দেইও না, কিন্তু ছেলেটা অনেক কাকুতি মিনতি করতে লাগলো। ভাই, কিছুদিন আগে ব্যবসায় একটা বড় লস গেছে, এখন কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে আবার ব্যবসাটা উঠানোর চেষ্টা করতেছি, আপনি একটু হেল্প করলে উপকার হতো, ইত্যাদি। শেষমেশ দিলাম ওকে 10,000 টাকা, সাথে বলে দিলাম, ভাই বিশ্বাস করে দিলাম, বিশ্বাসের মূল্যটা দিয়ে। কিন্তু মাসখানেক পর একদিন দেখি রেহান গায়েব। গায়েব মানে ওর ফেসবুক আইডি নেই, ফোন নাম্বারে ট্রাই করে দেখি বন্ধ। বুঝলাম ঠগের পাল্লায় পড়েছে। টানা 2 সপ্তাহ নানাভাবে ওর খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, না পাত্তাই নেই। আমাকে এভাবে ঠকালো, আমি অবশ্যই সুদে আসলে উসুল করব। সিদ্ধান্ত নিলাম আবার সেই সাধনাটা করে দেব। আমি তখন সেন্ট্রাল রোডের একটা বিল্ডিংয়ের চিলেকোঠায় একা থাকি। সব জিনিসপত্র জোগাড় করে একদিন রাতে সাধনটা করে ফেললাম। পরদিন অন্তত 7-8টা পত্রিকা কিনে খুঁটিয়ে দেখলাম ছেলেটার কোনো মৃত্যু সংবাদ এসেছে নাকি, না। কিন্তু তারপর দিন একটা জাতীয় দৈনিকের ভেতরে পাতায় রাজশাহীতে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার শিরোনাম দেখলাম। পড়ে দেখি পুলিশ লাশের পরিচয় পেয়েছে গোলাম সোভান রেহান। তার মানে আমার এই সাধনটা মোটেও বুজরুকে কিছু না। এ ব্যাপারটা বোঝার সাথে সাথে কাগজে লেখা সাবধান বাণীটাও মনে পড়ল, এমনটা আর ব্যবহার করা যাবে না, সুতরাং এই শেষ। বছর সাতেক আগে বিয়ে করে সংসারই হয়েছে। বউ অরণী আর 5 বছরের ছেলে রায়ানকে নিয়ে আছে। দুর্মূল্যে ইট বাজারে চাকরির নির্দিষ্ট বেতনে সংসার চালানো বেশ কঠিন, তবু অরণীর মতো মেয়ে পাশে থাকলে অনেক কিছুই সহজ লাগে। মাস শেষের টাকা পয়সা ওর হাতে দেয়, ও কীভাবে যেন ম্যানেজ করে নেয়। সব মিলে মোটামুটি ভালোই চলছিল। মাসখানেক আগের ঘটনা, সেদিন অফিসে সিনিয়র কলিগ মোশারফ ভাইয়ের হার্ট অ্যাটাক হল। বস দ্রুত আমাদের 3 জনকে নিয়ে ওনাকে হাসপাতালে পাঠিয়ে দিলেন। ওনাকে ডাক্তারদের কাছে সঁপিয়ে দিয়ে নাইম ভাইকে ভেতরে রেখে আমরা 2 জন বাইরে এলাম চা খেতে। ফুটপাতে দাঁড়িয়ে চা খাচ্ছি, এ সময় আমার চোখ পড়লো রাস্তার অন্য পাশে একটা শপিং মলের গেটে। অরণী একটা ছেলের সাথে বেড়ে আসছে, সম্পূর্ণ অচেনা ছেলেটার অরণীর বাহু জড়িয়ে হাঁটছে। চোখ কুচলে আবার দেখলাম, এই হাসি, হাত নাড়ার ভঙ্গি, মুখভঙ্গি সব আমার ভীষণ পরিচিত। সিঁড়ি দিয়ে নেমে ওরা একটা সাদা গাড়িতে উঠে চলে গেল। প্রাণপণে চাইছিলাম দৃশ্যটা যেন অবাস্তব বা হ্যালুসিনেশন হয়, অথবা আমার চেনার ভুল। তারপর থেকে অরণীর উপর দিনে দিনে আমার সন্দেহ বাড়তে লাগলো। একই সাথে মনে মনে খুব চাইছিলাম আমার সন্দেহ যেন ভুল প্রমাণিত হয়। অবশেষে সপ্তাহখানেক আগে একদিন ঘুমের মধ্যে ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফোন আনলক করে চেক করলাম। ফোন চেক করে আমার মাথায় যেন বজ্রপাত হলো, এসব কি দেখছি, সেই ছেলেটার সাথে অনেক 2 বছরের প্রেম। পরদিন অফিসে না গিয়ে বাসায় বসে ওকে জিজ্ঞাসাবাদ করল। এক পর্যায়ে ও স্বীকার করল এবং সেদিন আমাদের প্রচণ্ড ঝগড়া হলো। সন্ধ্যায় ও বাবার বাসায় চলে গেল, রায়ানকে ছাড়াই, এবং মাত্র 2 দিনের মাথায় আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ছেলেকেও দাবি করল না। ও যাবার পর থেকে নিজেকে ভীষণ পরাজিত আর বিধ্বস্ত মনে হচ্ছিল। জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাইনি। অরণীই ছিল প্রথম প্রেম। ও আমার সাথে কেন এমন করল, ব্যাপারটা মানতে আমার এতই কষ্ট হচ্ছিল যে উন্মাদের মতো আচরণ শুরু করলাম। ঘুম খাওয়া সব কিছুতে চূড়ান্ত অনিয়ম শুরু হলো। রায়ানকে পাশের বাসায় রেখে অফিসে যাই, কিন্তু এভাবে আর কতদিন, কি করব ভেবে কুল পাচ্ছিলাম না। অবশেষে অরণী যাওয়ার 2 সপ্তাহের মাথায় এক সন্ধ্যায় বাসায় ফেরার পথে প্ল্যান করলাম, শোধ নেব আমি, ওকে খুন করব। তো কিভাবে, ওই মন্ত্র এর মধ্যে 2 বার ব্যবহার করে ফেলেছি, ধুত, আমি কিচ্ছু কেয়ার করি না, কি আর হবে। রাত 11:30টার দিকে রায়ান ঘুমিয়ে যাবার পর আমি পাশের রুমে চলে এলাম। তারপর শুরু করে দিলাম কাজ। সব কিছু আগের দুইবারের মতোই হলো। রাত 3টার দিকে কাজটা শেষ করে প্রচণ্ড খিদে অনুভব করলাম। হাত পা পর্যন্ত কাঁপছে। ফ্রিজ খুলে দেখলাম একবার, গতকাল সন্ধ্যায় কিনে আনা কেক আছে কয়েক পিস, কিন্তু কেক খেতে একদমই ইচ্ছা করছে না। আমার এখন অন্য কিছু খেতে হবে। একটা পালির সাথে চুপি সারি গিয়ে রায়ানের রুমে ঢুকলাম। অঘরে ঘুমাচ্ছে ছেলেটা। দরজাটা আস্তে করে লাগিয়ে দিলাম। বেড়ে উঠে ওর দুপাশে দু হাঁটু গেড়ে বসে বালিশটা সজোরে চেপে ধরলাম মুখের উপর। একটু আগেই প্রথমবারের মতো নরম মাংস খেলাম। রায়ানের কচি মাংসের স্বাদ দারুণ লাগলো। পাশের পাশে একটা 3 বছরের বাচ্চা আছে, কাল ওর ব্যবস্থা করতে হবে। প্রায় ভোর হয়ে গেছে, ঘুম পাচ্ছে ভীষণ।